করি যেন এমন আমল, রাখি ও জান্নাতে মোর শুধু তোমার দয়ায়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله.
মুসনাদ الفردوس কিতাবে রয়েছে প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না আংজাকুম ইয়াউমাল কিয়ামতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া। নিশ্চয়ই কিয়ামতের দিন, কিয়ামতের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে ওই ব্যক্তি খুব দ্রুত মুক্তি পাবে যে তোমাদের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠ করেছে। আমরা মহব্বতের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্রুত সালাম প্রেরণ করি।
ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইহি ya habiballahi salamun alayhi ya rasulallahi salamun alayhi ya habiballahi সালামুন আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূল ya habiballahi salamun alayk
sallu alal habib sallallahu ta'ala ala muhammad sallallahu alayhi wa sallam salatan wa salaman alayka ya rasulullah allah tabaraka wa ta'ala পবিত্র কোরআনে সূরা বাকারার 48 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আয়াতে মুবারাকার অনুবাদ, আর ভয় করো ওই দিনকে যে দিন কোনো আত্মা অন্য কারো বিনিময় হতে পারবে না এবং না কাফিরদের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে আর না কোনো কিছু নিয়ে তার আত্মাকে মুক্তি দেওয়া হবে আর না তারা কোনো প্রকারের সাহায্য সেই দিন পাবে। আমরা পারা এক সুরা বাকারা আয়াত নম্বর 48 শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। এই আয়াতে করিমায় মৌলিক দিক দিয়ে কিয়ামতের ব্যাপারে কিছু ভুল ধারণার খণ্ডন করা হয়েছে। বনি ইসরাইল, যারা তওরাত শরীফের উপর ঈমান আনার দাবি করত, তারা পরিপূর্ণভাবে ঈমানের সাথে জানত যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সত্য নবী, সত্য রাসূল, ইসলাম ধর্ম সত্য। তারপরও এসব লোকেরা কালেমা পাঠ করে ঈমান আনত না। এটার যে একটি মৌলিক কারণ সেটা ছিল কিয়ামতের বিষয়ে তাদের ভুল ধারণা, কিয়ামতের ব্যাপারে তাদের একটি ভুল ধারণা ছিল। অতএব তাদের এই ভুল ধারণাটি খণ্ডন করে তাদেরকে ঈমানের দাওয়াত প্রদান করা হয়েছে। যেমন এরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান, আর ভয় করো ওই দিনকে। কোন দিনকে? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো আত্মা অন্য কারো বিনিময় হতে পারবে না, সেটা হলো কিয়ামতের দিন। এই দিনের নীতি কেমন হবে, নিয়মকানুন কী হবে? কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিনিময় হতে পারবে না। যেমন এমনটি হবেই না, সেদিন সম্ভবই না যে বাবা বা পিতা অমুসলিম আর সন্তান মুসলিম, মুসলমান। তো কিয়ামতের দিন এমন হবে না যে সন্তানের বিনিময়ে, ছেলের বিনিময়ে পিতা জান্নাতে চলে গেল যে অমুসলিম ছিল, আর সন্তান যে মুসলমান ছিল তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো তার স্থলে। কিয়ামতের দিন এমন হবে না। আর কি হবে? ওয়ালা ইউকুবালু মিনহা শাফাআ, এবং না কাফিরদের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে, অর্থাৎ কোনো অমুসলিমের হকে সুপারিশ গ্রহণ করা হবে না। কবুল কি হবে? গ্রহণই হবে না। কোনো অমুসলিমের সুপারিশকারীও সেদিন হবে না। ওয়ালা ইউখযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন, আর না কোনো কিছু নিয়ে তার আত্মাকে মুক্তি দেওয়া হবে, আর না তারা কোনো প্রকারের সাহায্য পাবে। অর্থাৎ এমন হবে না যে কারো অপরাধের বিনিময়ে কোনো ফিদিয়া বা ক্ষতিপূরণ নেওয়া হবে আর সে আজাব থেকে মুক্তি পেয়ে যাবে, আর না কোনো অমুসলিমকে সাহায্য করা হবে। এটা কিয়ামতের অবস্থা। আচ্ছা, এভাবে বলা যায় যে সাহায্য, হেল্প বা সাহায্য, এটা চার ধরনের হয়ে থাকে। কয় ধরনের? চার ধরনের। প্রথম, সাহায্যকারী তার সাথী সঙ্গীদেরকে তার বাহু বল দিয়ে রক্ষা করলো, এটা এক ধরনের সাহায্য, এটাকে নুসরাত বলা হয়। দুই নম্বর সাহায্য হচ্ছে সাহায্যকারী তার সাথীদেরকে সুপারিশ করে বাঁচিয়ে নিল, এটাকে বলে শাফাআত। তিন নম্বর, সাহায্যকারী অপরাধীর হকসমূহ আদায় করার দায়িত্ব নিজের উপর নিয়ে তাকে বাঁচিয়ে নিল, এটা একটা, এটাকে প্রতিদান বলা হয়। আর চার নম্বর হচ্ছে সাহায্যকারী ক্ষতিপূরণ আদায় করে অপরাধীকে রক্ষা করল, এটাকে বদলা দেওয়া বলা হয়। এই চার প্রকারের সাহায্যকে কোরআনে পাকে খণ্ডন করা হয়েছে। বলা হয়েছে কিয়ামতের দিন না কোনো অমুসলিমকে বাহু বল দিয়ে ছাড়াতে পারবে, না কোনো অমুসলিমের পক্ষে কেউ সুপারিশ করতে পারবে, আর না কেউ তার হকসমূহ আদায় করতে পারবে, আর না তার ক্ষতিপূরণ দিয়ে তাকে সাহায্য করতে পারবে। কিয়ামতের দিন কেউ কোনোভাবেই কোনো অমুসলিমকে সাহায্য করতে পারবে না। তাই কোরআন বনি ইসরাইলকে এবং বিশ্বের সকল অমুসলিমকে দাওয়াত দিচ্ছে যে সাহায্য তোমরা কিয়ামতের দিন কোনোভাবেই পাবে না, তাই তোমরা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসো, ইসলাম ধর্মকে সত্য মেনে নাও, আমল করো, ইবাদত করো, আখিরাতের জন্য প্রস্তুতি নাও, তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য মুক্তির পথ। ওকে উস দরকা হুয়া খালকে খুদা উসকি হুই وہ کہ اس در سے پھرا اللہ اس سے پھر گیا۔ এই পৃথিবীতে যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়াকে কবুল করে নিবে, ইসলাম ধর্মকে কবুল করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ জগৎ তার করে দিবে। কিন্তু যে এই পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও তার থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা তার থেকে বিমুখ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা খুব ভালোভাবে মাথায় বসিয়ে নিন, শাফাআত অর্থাৎ সুপারিশ, কিয়ামতের দিন যে সুপারিশের যে কনসেপ্ট, যে বিষয়, এই আকীদা কিন্তু শক্ত। কিয়ামতের দিন কিন্তু শাফাআত পাওয়া যাবে, সুপারিশ পাওয়া যাবে। কিয়ামতের দিন রাসূল আকরাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এবং তার সদকায়, তার ওসিলায় সমস্ত নবী, সমস্ত ওলি, নেককার বান্দারা, আলিম ওলেমারা, হাফিজ, কারি, হাজি, হাজিরাও এবং অন্যান্যরাও শাফাত করে গুনাহগার থেকে ক্ষমা করিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে করিমের অনেক আয়াত এবং সহি হাদিসের মধ্যে শাফাতের ব্যাপারে বলা হয়েছে, যেমন মুসনাদে বাজ্জার কিতাবের মধ্যে রয়েছে হাদিসের কিতাব, হযরত হারাব বিন সুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহি তাআলা আলাইহির শাহজাদা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হইলাম আর বললাম, হে প্রিয় ইমাম, ইরাকের অধিবাসীরা বলে যে কিয়ামতের দিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, শাফাত করবেন, এই সুপারিশ বা শাফাত কি সত্য? হযরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আহলে বাইতের উজ্জ্বল একটি প্রদীপ, তিনি বলেন, আল্লাহ পাকের শপথ, শাফাআত সত্য, কিয়ামতের দিন প্রিয় নবীর সুপারিশ এটা সত্য। আমাকে হযরত মোহাম্মদ বিন হানাফিয়া রহমতুল্লাহি তাআলা আলী হাদিসে পাক বর্ণনা করেছেন, তিনি মুসলমানের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ শুনেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন সুপারিশ করতে থাকব, করতে থাকব, করতে থাকব, এই পর্যন্ত যে আমার রব আমাকে বলবে, আর অদাইতা ইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব, আপনি কি সন্তুষ্ট হয়েছেন, আপনি কি সন্তুষ্ট হয়েছেন, আমি করতে থাকব আর আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আপনি খুশি হয়েছেন? আমি আরজ করব, রব্বি রদাইতু, হে আমার পালন কর্তা, আমি সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি। হযরত হারাব বিন সুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইমাম মোহাম্মদ, যার সাথে কথোপকথন হচ্ছিল, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসটি শুনানোর পর বললেন, হে ইরাকবাসীরা, তোমরা কি এটা মনে করো যে কোরআনে করিমের সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত এটি, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না? কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যে হে বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হইও না। তো হে লোকেরা, তোমরা কি এটা মনে করো, আহলে বাইতের একজন ইমাম বলছেন, তোমরা কি এটা মনে করো যে কোরআনে পাকের সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত এটি? তো তারা বলল, জি হ্যাঁ, আমরা তো এটাই মনে করি, আমাদের ধারণায় এটাই ভরসা প্রদানকারী আয়াত, এতে আল্লাহ পাক সমস্ত গুনাহগারদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ পাকের রহমত থেকে যেন তোমরা নিরাশ না হও, নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত গুনাহগারদেরকে ক্ষমা করে দিবেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা বলেন, কিন্তু আমাদের সকলের আহলে বাইতের, প্রিয় নবীর বংশের যত আহলে বাইত পরিবার প্রয়োজন আছে, আমাদের সকলের ঐক্যমত্য যে কোরআনে করিমের সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত হইল এটি, যা আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতুইকা রব্বুকা ফাতারদ, হে আমার হাবিব, নিশ্চয়ই অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এত পরিমাণে দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনে পাকে যে এই কথা বলেছেন নিজের হাবিবকে, যে আমি আপনাকে এত দিব, এত দিব, হে আমার হাবিব, এত বেশি পরিমাণে দান করব যে আপনি রাজি হয়ে যাবেন, সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত আমাদের নিকটে, আহলে বাইতের নিকটে হচ্ছে এটি। কারণ এই আয়াতে মোবারাকাটি মূলত শাফাতের ব্যাপারে, সুপারিশের ব্যাপারে, যে কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াতে করিমাটি অবতীর্ণ হইল, তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদান লা আরদ ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, যখন এই ওয়াদা রয়েছে যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে সন্তুষ্ট করবেন, তো আল্লাহ পাকের শপথ, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি সন্তুষ্ট হব না, আমি সন্তুষ্ট হব না। তারা 15 সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 79-তে আল্লাহ পাক ইরশাদ করেন, আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামাম মাহমুদা, আপনাকে আপনার প্রতিপালক এমন স্থানে দণ্ডায়মান করবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এটার মানে কি? এমন স্থানে এমন মর্যাদা প্রিয় নবীকে দিবেন যে কিয়ামতের দিন সবাই শুধু প্রিয় নবীরই গুণ গাবে, কিয়ামতের দিনও প্রিয় নবীর প্রশংসা করবে। হাদিসে পাকে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিরমিজি শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামে মাহমুদ কি, মাকামে মাহমুদ কি, এটা কোনো সিট, চেয়ার, সিংহাসন যে আপনাকে সেখানে দণ্ডায়মান করবেন, জিনিসটা কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুয়া শাফা, সেটা হলো শাফাআত, সুপারিশ, যে কিয়ামতের দিন আমাকে সুপারিশ করার অধিকার প্রদান করা হবে। হাদিসে পাকে রয়েছে, সুপারিশকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামতি হাক্কুন, সত্য কথা হলো এটা যে আমি কিয়ামতের দিন সুপারিশ করবই। ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন মিন আহলিহা, যে এটার উপর ইমান আনবে না যে কিয়ামতের দিন আমি সুপারিশ করব, সে এটার উপযুক্তও না, সে এটার উপযুক্তিও না। এখন প্রশ্ন হলো এটা যে যখন কোরআনে পাকের আয়াতে মুবারাকা ও হাদিসে পাক দ্বারা এটা প্রমাণিত হয় যে কিয়ামতের দিনও সুপারিশ করা হবে এবং সুপারিশ কবুলও করা হবে, তাহলে এটা কেন বলা হয়েছে যা আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফা, যেদিন কোনো আত্মা অন্য কারো বিনিময় হতে পারবে না এবং না কোনো সুপারিশ গ্রহণ করা হবে। যেখানে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, হাদিসে পাকে প্রিয় নবী বলছেন আমি সুপারিশ করব, আবার কোরআনে পাকেরই অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন কারো সুপারিশ কবুল করা হবে না। এই প্রশ্নের উত্তর হইল কেন এরকম, এই প্রশ্নের উত্তর হইল মূলত এই স্থানে বনি ইসরায়েলের চিন্তাধারার যে সুপারিশ সেটার খণ্ডন করা হয়েছে। বনি ইসরায়েল আমাদের পূর্বে যারা উম্মতি ছিল তারা সুপারিশ সম্পর্কে তাদের কনসেপ্টই অন্যরকম ছিল, ধারণাই অন্যরকম ছিল। বনি ইসরায়েলের চিন্তাধারা কী ছিল, তারা সুপারিশ মানে কি মনে করত, আল্লাহ পাক এটা কোরআনে পাকে বলেছেন, সূরা বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালু, এবং তারা বলতো সুপারিশের ব্যাপারে, তারা বলতো লং তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, আর তারা বলল, ইহুদিগণ বলল, আমাদেরকে তো আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে মাত্র কিছুদিনের জন্য, মাত্র কিছুদিন আমাদেরকে আগুন স্পর্শ করবে। অর্থাৎ বনী ইসরায়েলরা এটা মান্য করত যে আমরা যাই কিছু করি না কেন, আমরা কালিমা পড়ি বা না পড়ি, আমরা আল্লাহ পাকের আকামের উপর আমল করি বা না করি, আমরা নেকি করি বা না করি, আমরা নবীদেরকে শহীদ করি বা না করি, তাওরাত শরীফকে পরিবর্তন করি বা না করি, খোদার কালামকে নিজের কালাম ইচ্ছা মতো বানিয়ে নেই বা না বানাই, দুনিয়াতে আরাম আয়েশ করি, হাসি তামাশা করি, যাই মন চাই করি, আমাদের বুজুর্গ, আমাদের পূর্বপুরুষরা রয়েছেন, কিয়ামতের দিন তারা আসবেন আর সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এটা তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল। মূলত তারা এটা মনে করতো যে জান্নাতই হলো তাদের ঠিকানা, কিছুদিনের জন্য যা অপরাধ পৃথিবীতে করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে, কিছুদিন থাকবে, তারপর কেউ না কেউ তাদের পূর্বপুরুষরা আসবে, শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে কিয়ামতের দিনের প্রেক্ষাপট, এটাই থাকবে। বনি ইসরায়েলরা এটা মনে করতো। তো এই মতবাদটির খণ্ডন কোরআনে পাকে করা হয়েছে ওই আয়াত দ্বারা, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে দিন কোনো আত্মা অন্য কারো বিনিময় হতে পারবে না, আর না কাফিরদের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে। এমনটি নয় যে তোমরা যেটা চাইবে সেটা করতে থাকবে, কালিমাও পড়বে না, ইমানও কবুল করবে না, নবীদের সাথে বেয়াদবি করে মুরতাদও হয়ে যাবে, আল্লাহ পাকের কালাম তরাত শরীফের সাথেও বেয়াদবি করবে, তারপর এটাও চিন্তা করবে যে আমাদের সুপারিশও করা হবে আর আমরা জান্নাতেও যাব, এটি কখনো হবে না। তোমাদেরকে আজ এই দুনিয়াবী জীবনে স্বয়ং নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করে তুলতে হবে। তো প্রতীয়মান হইল আমরা কোনো একটা জিনিসের উপর ভরসা করে থাকতে পারবো না। এই আয়াতে মুবারাকা দ্বারা এবং এর তাফসির দ্বারা আমাদের জন্য যে শিক্ষা, আমরা একটা জিনিসের উপর ভরসা করে থাকতে পারবো না। এমন না কিয়ামতের দিন তো সুপারিশ প্রিয় নবী করবেনই, তো নেক আমল করা কি দরকার, আমরা আমাদের মতো থাকি, এটাও করা যাবে না, এটাও ভুল ধারণা। আবার এ বিশ্বাসও রাখা যাবে না যে কিয়ামতের দিন কোনো সুপারিশই হবে না, কোনো শাফাত করবে না, কেউ কারো শাফাত করতে পারবে না। নাউযু বিল্লাহ, প্রিয় নবীরও এই অথরিটি নাই যে তিনি কিয়ামতের দিন সুপারিশ করবেন। শুধু নেক আমল করো, নেক আমলই বাঁচাতে পারবে কিয়ামতের দিন, এই চিন্তাধারাও রাখা যাবে না। দুইটার মধ্যেই ব্যালেন্স রাখতে হবে। কিয়ামতের দিনের ব্যাপারে এই আকীদা রাখতে হবে যে সুপারিশও হবে কিন্তু আমাদেরকে নেক আমলও করতে থাকতে হবে। আচ্ছা, আমরা কি সাহাবা একরামদের থেকেও বড়? সাহাবা একরাম কত মর্যাদাশীল, সমস্ত নবী রাসুলদের পরে সাহাবা একরামদের মর্যাদা সবচেয়ে বেশি। সাহাবা একরামগণ শাফাতের ব্যাপারেও আকীদা রাখতেন যে আমাদের সুপারিশ হবে, আবার নেক আমলও এত বেশি করতেন যার কোনো নজির নাই, উদাহরণ নাই। যেমন একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশের কথা বললেন, এটা মুসান্নাফে ইবনে শায়বার হাদিস। সাহাবা কেরাম রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন আমাদেরও যেন সুপারিশ নসিব হয়, কিয়ামতের দিন যেন আপনি আমাদের সুপারিশ করতে পারেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা জালহুম মিন আহলিহা, হে আল্লাহ পাক এদেরকে আমার সাহাবিদেরকে শাফাতের হকদার বানিয়ে দাও। কিছুক্ষণ পর আরও কিছু সাহাবাই কেরাম আসলেন, প্রথমবারে সাহাবিরা পরের বারে সাহাবিদেরকে বললেন যে এমন এমন ঘটনা ঘটেছে, তো পরের বারে যারা আসলো তারাও আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা জালহুম মিন আহলিহা, হে আল্লাহ পাক এদেরকেও শাফাতের হকদার বানিয়ে দাও। এরপর বললেন, আমি তোমাদেরকে সাক্ষী বানিয়ে বলছি যে ব্যক্তি শিরক ও কুফর থেকে, পবিত্র থেকে, দুনিয়া থেকে বিদায় নিবে আমার শাফাত তাদের জন্যই রয়েছে। এটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শাফাত সম্পর্কিত আকীদা, যে তারা প্রিয় নবী থেকে দোয়া করাতেন যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন যেন আমাদের সুপারিশ হয়। এখন তাদের আমল দেখুন। আচ্ছা, প্রিয় নবী তারা, তাদের আকীদা তো কত মজবুত যে প্রিয় নবী যে দোয়া করে দিবেন সেটা আল্লাহ তাআলা ফিরাবেন না, ফিরাবেন তারা জানতেন না, যে এখন তো আমাদের সুপারিশ শাফাত পাওয়া কিয়ামতের দিন একদম হবেই, এখন এটা কেউ ফিরাতে পারবে না। তারপরেও তো তারা আমল ছাড়েন নাই, ইবাদত থেকে বিমুখ হন নাই এই উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গরা। আপনি ইতিহাস পড়লে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে কিতাব স্টাডি করলে দেখতে পাবেন তারা সারা রাত ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন, ইলমে দিন শিখা ও শিখানোর জন্য বিলীন হয়ে যেতেন, দূর দূরান্তে গিয়ে নেকির দাওয়াতে সারা জাগাইতেন, খোদা ভীতিতে অশ্রু প্রবাহিত করতেন, কোরআনে করিমের আয়াত পড়ে অথবা শুনে কম্পিত হইতেন, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদাভীতির কথা প্রসিদ্ধ রয়েছে। খোদাভীতিতে ক্রন্দন করতে করতে তার পবিত্র গাল মুবারক দিয়ে চোখের জল বেয়ে যেত। তার বাণীও খুব প্রসিদ্ধ। তিনি বলতেন, হাসিবু কবলা আং তু হাসিবু। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, নিজের আমলের হিসাব করে নাও এর পূর্বে যে তোমার হিসাব নেওয়া হবে। তুমি নিজেই নিজের হিসাব করো তোমার থেকে হিসাব নেওয়ার পূর্বেই। একদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শাফাতের আকীদার উপর দৃঢ় ঈমান, আর অন্যদিকে তাদের আমল মুবারক কত সুন্দর ও চমৎকার। একইভাবে এহলে বেতে পাক সম্পর্কেও আমরা শুনেছি যে ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ তাআলা আলী বলেন, সমস্ত এহলে বেতের এটা আকীদা যে এবং ঐক্যমত যে কোরআনে করিমের সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত হচ্ছে এটি, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ। হে আমার হাবিব, আমি আপনাকে এত পরিমাণে দিব যে আপনি রাজি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কেন? এর জন্য যে এতে শাফাতে মুস্তাফার কথা বর্ণিত রয়েছে, এর জন্য এহলে বেতের ভরসা এই আয়াতে মুবারাকার প্রতি বেশি। অন্যদিকে এহলে বেতে পাকের আমল মুবারক দেখুন, ইবাদত তারা কেমন করত। এমন না যে সামান্য তাদের আকিদা যে প্রিয় নবী কিয়ামতের দিন বাঁচিয়ে নেবেন, সুপারিশ করে নেবেন, আমি তো শাফাত পাবই, এখন যা ইচ্ছা সেটা করি। এটা আমাদের এহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সুন্নি ভাইদের এই অবস্থা, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, যার কারণে আমাদের এহলে সুন্নাত ওয়াল জামাতও বদনাম। কিয়ামতের দিন সুপারিশ পাবে এজন্য আমলই ছেড়ে দিছে না। হ্যাঁ, আমি তো নাচ শুনি, আমি নবীর প্রেমিক, আমি নবীর প্রেমিক, আমি নাচ শুনি, আমাকে নবী বাঁচিয়ে নেবেন ইনশাল্লাহ, আমি 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 নাচ এমনভাবে শুনি আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে, কিন্তু নামাজের খবরই নাই, ইবাদতের কোনো খবর নাই, না এটা ভুল কনসেপ্ট, এটা করা যাবে না। এহলে বেত যারা কিয়ামতের দিন প্রিয় নবীর সুপারিশ পাওয়ার, শাফাত পাওয়ার সবচেয়ে বড় হকদার, তাদের আমল দেখুন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শাহজাদা ছিলেন, ছোট ছিলেন তখন, প্রায় 4 বছর বয়স ছিল, গলিতে দাঁড়িয়ে কান্না করছিল, কোনো এক আশিক দেখল, দৌড়ে তাড়াতাড়ি এসে উপস্থিত হলো, জিজ্ঞাসা করলো, শাহজাদা কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? বললেন, জাহান্নামের ভয়ে কাঁদছি, জাহান্নামের ভয়ে কাঁদছি। আরজ করলো, শাহজাদা আপনি তো এখনও ছোট, আপনি তো গুনাহ থেকে একদম পবিত্র। বললেন, হ্যাঁ আমি ছোট, কিন্তু আমি দেখলাম যে আমার আম্মা জান যখন আগুন জ্বালাইতেন তখন আগে ছোট ছোট লাকড়িগুলোতে আগুন লাগিয়ে দিতেন, যখন আগুন জ্বলে উঠত তখন মোটা মোটা লাকড়িগুলো দিতেন। আমার ভয় হচ্ছে যে কখনো এইভাবে যেন আমাকেও জাহান্নামে নিক্ষেপ না করা হয়, যে প্রথমে ছোটদেরকে নিক্ষেপ করো জাহান্নামের আগুন বাড়ানোর জন্য। কেমন চিন্তাধারা ছিল, বয়স মাত্র 4 বছর। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলার অবস্থা, হযরত দাউদ তাই রহমাতুল্লাহি তাআলা, যিনি অনেক বড় ওলিউল্লাহ ছিলেন, একদিন তিনি জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলার খিদমতে উপস্থিত হলেন, আরজ করলেন, জনাব আমাকে উপদেশ দিন, নসিহত করেন। বললেন, হে দাউদ তাই, আমি তো স্বয়ং নিজেই খোদা ভীতিতে কম্পিত, যদি কিয়ামতের দিন আমার নানা যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে যে, হে জাফর সাদিক আমার হক কেন আদায় করো নাই, তুমি তো এহলে বেতের একজন ব্যক্তি ছিলে, তখন আমি কি উত্তর দিব? এটা শুনে হযরত দাউদ তাই রহমাতুল্লাহ তাআলা বললেন, যখন একজন নবীর ঔলাদের এই অবস্থা তখন আমি কি জিনিস, আমি কোন জিনিসের উপর ভরসা করে বসে আছি? আল্লাহু আকবার। এটা হলো এহলে বেতের আকীদা, যে তারা সকলে সর্বসম্মতিক্রমে শাফাআতের উপর, সুপারিশের উপর বিশ্বাস রাখতেন যে হ্যাঁ আমার নবী, আমার নানা কিয়ামতের দিন আমার সুপারিশ করবেন। এবং এহলে বেতের পবিত্র আমলও এমন ছিল যে যে তারা সর্বদা খোদা ভিত্তিতে মগ্ন থাকতেন। হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি শাফাতের উপর বিশ্বাস রাখতেন, তারা পাবে না তো আর কারা শাফাত পাবে, কিন্তু তাদের আমল দেখুন, সারা রাত নফল পড়তেন, এক রাকাতেই পুরা কোরআন খতম দিতেন, এক রাকাতে পুরা কোরআন খতম দিতেন, আর সারা রাত আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে থাকতেন, নিজের আমল তাদের এমন ছিল। অন্তর তাদের এমন নরম ছিল। এভাবে হুজুর গসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তালালি, আল্লাহ আকবর, আল্লাহর ওয়ালিদের সর্দার, হেড অফ অলিয়ায় কেরাম, উনি শাফাত পাবে না তো কে পাবে? আমল দেখুন, 40 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এর মানে কি? মানে তিনি 40 বছর রাতে নিদ্রা যায় নাই, ঘুমানি নাই, ঘুমালে না অজু ভঙ্গ হতো? 40 বছর এই অবস্থা ছিল। বছরের পর বছর জঙ্গলে গিয়ে মুজাহাদাত করতেন, ইবাদত করতেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আজমের শরীফে, যার আজও মাজার রয়েছে, সাফাতের উপর কিন্তু বিশ্বাস রাখতেন যে হ্যাঁ, কিয়ামতের দিন প্রিয় নবী আমার সুপারিশ করবেন। এর সাথে সাথে সারা রাত ইবাদতে কাটাতেন, বরং দূরে যেতে হবে না। আমার এই সংক্ষিপ্ত বয়ানে আমরা আরও কাছে যাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি ইমাম, ইমামে আহলে সুন্নাত পরওয়ানায়ে শামঈ রিসালাত আশ-শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বিরলভী রহমতুল্লাহি তাআলা আলী, সাফাতের ব্যাপারে এমন তীব্র আকীদা, এমন এমন কথা তিনি বলে গিয়েছেন যার দৃষ্টান্ত নাই। কেমন চিন্তা ধারণা! যেমন তিনি বলেন, কিয়াহি যকে আফজা শাফাআত হ্যায় তুমারি ওয়াহওয়া, কিয়াহি যকে আফজা শাফাআত হ্যায় তুমারি ওয়াহওয়া, কর্জ লেতি হ্যায় গুনাহ পরহেজগারি ওয়াহওয়া। খুব সুন্দর একটা চিত্র কিয়ামতের দিনের একটা দৃশ্য তিনি তুলে ধরেছেন এই দুই লাইনের মধ্যে। কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে গুনাহগারদেরকে শাফাত করে করে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে থাকবেন, যারা গুনাহগার তাদেরকে। এখন যারা পরহেজগার, যারা নেককার, যাদের কোনো গুনাহ নেই, তারা যখন দূর থেকে দৃশ্য দেখবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাচ্ছেন, তখন তাদের ঈর্ষা হবে যে হায় হায়, তারা কত সৌভাগ্যবান, তাদের উপর প্রিয় নবীর দৃষ্টি পড়ছে, প্রিয় নবী তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাচ্ছেন, প্রিয় নবী ক্ষমা করাচ্ছেন, সুপারিশ করছেন। তখন তারা ঈর্ষান্বিত হয়ে গুনাহগারদের কাছে যাবে আর গিয়ে বলবে, আমাকে কিছু গুনাহ দিয়ে দাও যেন প্রিয় নবীর সুপারিশ আমিও নিতে পারি। কে লিখেছে এটা? আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলী। সুপারিশের ব্যাপারে এমন আকীদা, কিন্তু আমল কেমন? এর মানে এটা না যে আমল ছেড়ে দিয়েছেন, যা হবে দেখা যাবে, আল্লাহ মালিক সুপারিশ হবে, এমন না। এমন সুন্নি ছিল না আমাদের পূর্বপুরুষরা। কেমন সুন্নি ছিল? তিনি আজীবন জামাত সহকারে নামাজ আদায় করেছেন, আজীবন নামাজের জামাত যেন পায় সেজন্য তিনি নিজের টাকা খরচ করতেন, মাল ও দলতের ক্ষতি মেনে নিতেন, কিন্তু নামাজের জামাত হাত ছাড়া করতেন না। একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন, হাঁটতে পারছিলেন না, এই অবস্থায় তো জামাত মাফ, কেউ যদি হাঁটতেই না পারে সে কীভাবে মসজিদে যাবে? কিন্তু আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলীর স্পৃহা দেখুন, এই অবস্থাতেও তিনি সমস্ত নামাজ জামাত সহকারে আদায় করেছিলেন। চারজন ব্যক্তিকে টাকা দিয়ে নিযুক্ত করলেন, যারা আলা হযরত রহমাতুল্লাহি তাআলাকে চেয়ারে বসাবে এবং চেয়ার ধরে মসজিদে নিয়ে যাবে, তিনি জামাত সহকারে নামাজ পড়বে, তারপর ওই চেয়ার ধরে আবার বাসায় নিয়ে আসবে। এটার জন্য যদি টাকা দিতেন, নিজের টাকা খরচ করতেন, জামাত ছাড়া যাবে না। কেমন তাকওয়া ছিল, কেমন আমল ছিল! আজ আমাদের সামান্য কিছু অসুস্থ হলেই দেখা যাবে আল্লাহ মাফ করবে, সমস্যা নেই, আল্লাহ অনেক রহমান, আল্লাহ ক্ষমাশীল, আমরা তো শুননি, আমাদের সুপারিশ হবে কিয়ামতের দিন। না, এরকম কনসেপ্ট আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিক্ষা না, আমাদের বুজুর্গানের দিনদের শিক্ষা এটা না। সুপারিশ শাফাত অবশ্যই হবে, এটা হক, কোরআন এবং হাদিসে রয়েছে, যে আমরা কোরআনের আয়াত দ্বারাও শুনলাম, হাদিস সহি হাদিস দ্বারাও শুনলাম, কিন্তু আমলও করতে হবে। এই নেককার মনীষীরা সারা জীবন ইবাদত করার পরেও কান্না করতেন, আমি কী করলাম, কিছুই তো করতে পারলাম না আমার জীবনে, কী ইবাদত করলাম। আর আমরা সামান্য কিছু ইবাদত করে কয়েক বক্ত নামাজ পড়ে আমরা মনে করি আমরা অনেক বড় ইমাম হয়ে গেছি, কয়েকটা মাসলা জানা হয়ে গেলেই ইমাম সাহেবের আর কোনো বিল নাই, আলিম ওলামাদের বিল নাই, আমি সব জানি, আমাকে মাসলা জিজ্ঞেস করো, আমি বেশি জানি। আমাদের অবস্থা এমন, এটা করা যাবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে অবশ্যই, সুপারিশের উপর ভরসা রাখতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, বেশি বেশি ইবাদতও করতে হবে। আমরা যা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিজিল আমিন। صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم، صلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم۔
کوری جینو اے مون آمول، رکھیو جنت مور شدھو،